ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টা, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমে শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজা স্পেন হিউসেন। তৃতীয় দিনের মতো সমগ্র মিয়ানমারে জুড়ে লক্ষ লক্ষ প্রতিবাদকারী গত সপ্তাহের সামরিক অভ্যুত্থানের বিরোধিতা এবং নির্বাচিত জনপ্রিয় নেত্রী অং সান সু চির মুক্তির দাবিতে রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছেন। ইয়াঙ্গনের বিভিন্ন এলাকা থেকে বের হওয়া প্রতিবাদকারীরা শহরের মধ্যস্থলে অবস্থিত সুলে প্যাগোডায় এসে জমায়েত হন। রাজধানী নেপিদো ও মান্দালায় সহ বিভিন্ন বড় বড় শহরেও বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। পুলিশ নেপিদোতে জনগণকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে। প্রতিবাদে অংশগ্রহণকারী অন্যতম একজন নেতা অং সান হেমেইন ভয়েস অব আমেরিকার বার্মিজ সার্ভিসেসকে জানান, সামরিক অভ্যুত্থান আমাদের গণতন্ত্র ও মানবাধিকারকে লঙ্ঘন করে, যা জনগণের ইচ্ছার প্রতি অবমাননাকর। নির্বাচনের ফলাফলকে আমাদের শ্রদ্ধা জানাতে হবে, তাই আমরা প্রতিবাদে নেমেছি। প্রতিবাদ বিক্ষোভ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বার্মার সামরিক সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিলেন, তবে পরে আবার তা চালু করা হয়, যার ফলে জনগণ এখনও সরাসরি সামাজিক মাধ্যমে ভিডিও সম্প্রচার শুরু করেছেন। প্রতিবাদকারীরা নেত্রী সুচির সমর্থনে মাতা সুচি দীর্ঘজীবী হন এবং আমরা সামরিক স্বৈরশাসন চাই না ধ্বনি তুলছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য বিশ্ব নেতারা সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আবেদন জানান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 15টি সদস্যভুক্ত দেশ, যাতে বার্মার পৃষ্ঠপোষক চীনও অন্তর্ভুক্ত, নেত্রী অং সান সু চি, প্রাক্তন প্রেসিডেন্ট উইন মাইন্ট এবং অন্যান্য আটককৃতদের মুক্তির আবেদন জানিয়েছে। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ইরান যতদিন 2015 সালে সম্পাদিত চুক্তিতে বর্ণিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মাত্রায় ফিরে না যাবে, ততদিন ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। পরমাণু অস্ত্র নির্মাণ প্রতিরোধ করতে সেই মাত্রা বেঁধে দেওয়া হয়েছিল। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন, প্রেসিডেন্ট বাইডেন শর্ত মানা সাপেক্ষে পুনরায় সেই চুক্তিতে যোগ দেবার ইচ্ছা ব্যক্ত করেছেন। 2015 সালে স্বাক্ষরিত ইরান পরমাণু চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ধার্য করা হয়েছিল 3.67%, তবে ইরান তা বৃদ্ধি করে 4.5 নিয়ে যায় এবং গত মাসে আরও 20% বৃদ্ধি করে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি টেলিভিশনে ভাষণে বলেছেন, ইরানকে যদি সেই প্রতিশ্রুতি মানতে হয়, যুক্তরাষ্ট্রকে অবশ্যই সকল আরোপিত নিষেধাজ্ঞা প্রথমে তুলে নিতে হবে, তারপরে নিষেধাজ্ঞা সঠিকভাবে তোলা হয়েছে কিনা তা যাচাই করে আমরা আমাদের প্রতিশ্রুতি রাখব। দক্ষিণ আফ্রিকা সরকার সেদেশে ব্যবহৃত ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকা সেদেশে পাওয়া নতুন ভাইরাসের বিরুদ্ধে কম কার্যকরী হওয়াতে রবিবার থেকে টিকা কর্মসূচি বন্ধ করে দিয়েছে। দক্ষিণ আফ্রিকার জন্য যে সংবাদ নিঃসন্দেহে দুঃখজনক, কারণ নতুন সংক্রমণে সেখানে 46,000 জনগণের মৃত্যু হয়েছে। সরকার সেদেশের জনগণের জন্য আগামী কয়েকদিনে প্রায় 10,00,000 টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছিলেন। এই আগ্রাসী নতুন ভাইরাস বর্তমানে বিশ্বের 32টি দেশে সক্রিয় এবং তা দ্রুত বিস্তার লাভ করছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী 40 বছরের ঊর্ধ্ব জনগণকে টিকা দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী তার রিপোর্টে।
ভ্যাকসিন নিয়েছেন তাই ভাববেন না আপনি নিরাপদ হয়ে গেছেন, আপনাকে দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করতে হবে। বিলেতের এক গবেষণায় বলা হয়েছে, প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ 8 থেকে 12 সপ্তাহের মধ্যে নিলে ভালো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার মন্ত্রিসভার বৈঠকে এটাই জনগণকে স্মরণ করিয়ে দিলেন। বললেন, বিলেতে 12 সপ্তাহ বললেও 8 সপ্তাহ পর্যন্ত সময় দেব। তিনি বলেন, হেলথ গাইডলাইনেও কিছু পরিবর্তন আনা হয়েছে, এখন থেকে যাদের বয়স 40 তারাও টিকাদানের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। আগে 55 ঊর্ধ্বদের কথা বলা হয়েছিল, টিকাদান কেন্দ্রে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হচ্ছে। রোববার দেশব্যাপী গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন প্রধান বিচারপতি সহ 50 জন বিচারপতি, 10 জন মন্ত্রী প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, রাজনৈতিক নেতা সহ প্রায় 7,000 চিকিৎসক টিকা নেন। সারা দেশে টিকা নিয়েছেন 31,180 জন, ঢাকায় 5,071 জন। টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার সরজমিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে দেখা গেল অনেকেই আসছেন টিকা নিতে। এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাও এসেছিলেন। তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন, বলেন, ভোট উৎসবের মতো দেশে টিকা উৎসব চলছে, সবাইকে টিকা নিতে হবে, না হলে আমরা সুরক্ষিত হব না।
আমার খুব ভালো লেগেছে, আমি টিকা নিয়ে কোন রকম সমস্যা ফেস করিনি। আমি অনুরোধ করবো আমার ভোটারদেরকে, আপনারা প্রত্যেকে স্বচ্ছন্দে এসে যার যার এলাকা থেকে এই টিকা গ্রহণ করুন।
21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে লোকসমাগম নিয়ন্ত্রণের সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত সরকারি নির্দেশনায় বলা হয়েছে, একসঙ্গে সংগঠনের পক্ষে সর্বোচ্চ 5 জন এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ 2 জন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারবেন। মাস্ক ছাড়া কাউকে শহীদ মিনারে প্রবেশ করতে দেওয়া হবে না। করোনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে। ওদিকে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 16 জন মারা গেছেন, শনাক্ত হয়েছেন 316 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.30%। গত বছর 8ই মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যুর খবর আসে 18ই মার্চ। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গ বিধানসভায় আবার ফিরে আসব বলে প্রত্যয় ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের একটি প্রতিবেদন।
আমি ফিরে আসব। আজ সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় দৃঢ় প্রত্যয় দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। সোমবার ছিল বাজেট অধিবেশনের শেষ দিন, আর এরই সঙ্গে শেষ হল চলতি বিধানসভার মেয়াদ। রীতি মেনেই শেষ দিনে ফটোসেশনে সামিল হলেন মুখ্যমন্ত্রী সহ বিধায়করা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে ভিক্টরি সাইন দেখান তৃণমূল বিধায়করা। এদিন বিধানসভার অধিবেশনে বাজেটে প্রচুর প্রকল্প ঘোষণা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী। বলেন, আর তো কদিন মাত্র আছেন, তার আগে এত ঘোষণা। তখন মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসের সঙ্গে জানান, আমরাই জিতে আসব, আর এমনভাবে জিতে আসব অনেক দিন থাকব। এদিন ফটোসেশনে অংশ নেননি কংগ্রেস ও বাম বিধায়করা, তবে ছিলেন বিজেপি বিধায়করা। তৃণমূল বিধায়কদের ভিক্টরি সাইন দেখাতে নির্দেশও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সহ বিধায়করা ভিক্টরি সাইন দেখিয়ে ছবিও তোলেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। যুক্তরাষ্ট্রের রাজস্বমন্ত্রী জ্যানেট ইয়েলেন রবিবার বলেছেন, কংগ্রেস যদি প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাবিত 1,90,000 কোটি ডলারের রিলিফ সহায়তা প্যাকেজ আইন পাশ করতে ব্যর্থ হয়, তবে করোনা বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে বহু বছর সময় লেগে যাবে। এই সহায়তা প্যাকেজ বড় মাপের, রিপাবলিকানদের সেই দাবি তিনি প্রত্যাখ্যান করেন। সিএনএন সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে জ্যানেট ইয়েলেন বলেন, এই রিলিফ সহায়তা আইন পাশ হলে 2022 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতিতে পরিণত হবে এবং বর্তমানের প্রায় 6.3% বেকারত্বের হার তখন 4% গিয়ে দাঁড়াবে। তিনি জানান, বর্তমানে দেশের অবস্থা সংকটজনক। প্রায় 10 কোটি জনগণ সংকটের কারণে চাকরি হারিয়েছেন এবং 20 লক্ষ জনগণ নতুন চাকরি আর খুঁজছেন না। সরকারের জানুয়ারি মাসে মাত্র 49,000 নতুন কর্মসংস্থানের কথা জানায়। জাতিসংঘের শরণার্থী এজেন্সি হুঁশিয়ার করে দিয়েছে যে ইথিওপিয়ার যুদ্ধপীড়িত টাইগ্রি অঞ্চলে হাজার হাজার ইরিত্রিয়ান শরণার্থীদের এখনও প্রয়োজন জরুরি খাদ্য এবং নিরাপত্তার নিশ্চয়তা। সংস্থাটি শরণার্থীদের কাছে প্রবেশাধিকার দিতে সরকারের কাছে আবারও আবেদন জানিয়েছে। মিশরের কর্তৃপক্ষ কাতারের আল জাজিরা নেটওয়ার্কে কর্মরত মিশরের সাংবাদিক মাহমুদ হুসাইনকে শনিবার মুক্তি দিয়েছে। তাঁর আইনজীবী জানান, তিনি 4 বছরের অধিক সময় ধরে বিচার পূর্ববর্তী আটক অবস্থায় ছিলেন। 2016 সালে দোহা থেকে কায়রোতে ছুটি কাটাতে এলে তাঁকে মিথ্যা সংবাদ প্রচার, নিষিদ্ধ গ্রুপে যোগদান এবং বিদেশি অর্থ গ্রহণের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এবং মঙ্গল গ্রহের দিকে ধাবমান 3-3টি মহাকাশযান কোটি কোটি কিলোমিটার মহাকাশের পথ পাড়ি দিয়ে এখন মঙ্গলের মাটিকে স্পর্শ করার অপেক্ষায়। মঙ্গলবার প্রথমে মঙ্গল গৃহে নেমে আসবে সংযুক্ত আরব আমিরাতের পাঠানো মহাকাশযানটি। তার 24 ঘন্টা পরে মাটি স্পর্শ করবে চীন থেকে পাঠানো যানটি। এবং সর্বশেষে 8 ফেব্রুয়ারি মঙ্গল গ্রহে নেমে আসবে নাসার অত্যাধুনিক যান পার্সিভিয়ারেন্স। বিজ্ঞানীরা যেটিকে পুরনো একটি নদীর উপত্যকায় নামাবেন বলে জানিয়েছেন, যেটি পরে পাথরের নমুনা পৃথিবীতে নিয়ে আসবে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানে আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি নেতারা অভিযোগ করেছেন যে বর্তমান সরকার দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। দলের প্রধান খালেদা জিয়াকে 3 বছর আগে আজকের দিনে কারাগারে অন্তরীণ করার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে বিএনপি নেতারা এমন অভিযোগ করেন। তারা সম্প্রতি কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেলে প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনকে অসত্য প্রমাণ করতে সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। মির্জা আব্বাস বলেন, সরকার প্রমাণ করুক আল জাজিরার প্রতিবেদনে যা কিছু আছে তার সব মিথ্যা।
টাকা বলে আর আছেন, আপনারা দয়া করে প্রমাণ করুন আল জাজিরা যা কিছু আসছে সব মিথ্যা।
তিনি বলেন, আজকের এই দিনে অন্যায়ভাবে খালেদা জিয়াকে 2 কোটি টাকা আত্মসাতের দায়ে কারাবন্দী করা হয়েছিল। সরকার এই আত্মসাত করার ঘটনা প্রমাণ করতে পারে নাই বলে উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দী করা হয়েছে। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আল জাজিরা টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে যা প্রকাশ করা হয়েছে তা বাংলাদেশের দুর্নীতির চিত্রের 1000 ভাগের 1 ভাগ। সরকার এই প্রতিবেদনকে তুচ্ছ তাচ্ছিল্য করে প্রতিবাদ জানিয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, সরকারকে তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে আল জাজিরার প্রতিবেদন সত্য নয়। তিনি বলেন, বাংলাদেশের জনগণ দেশের দুর্নীতির কাহিনী জানে। সভায় অন্যান্য বক্তারা বর্তমান দুর্নীতিগ্রস্ত সরকারের হাত থেকে দেশকে বাঁচাতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানান। তারা খালেদা জিয়ার মুক্তিরও দাবি জানিয়েছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
Voice of America, Washington.
সংবাদ মাধ্যম অতটা সহজলভ্য নয় বাসাঞ্চরে। মোবাইল ফোনে ভেসে আসে নানান গুজব, দিব্যাশীর কাছে গুজব যাচাইয়ের ভরসা রেডিও শ্রোতা আবু তালেব।
ভয়েস অব আমেরিকার রিপোর্টার মোয়াজ্জেম হোসেন শাকিলার
অনেক পুরাতন আমলের এই রেডিওর মাধ্যমে এখনো খবর শুনেন প্রবীণ এই রোহিঙ্গা। টিমকে বাসাঞ্চরে দেখে আবেগপ্রবণ হয়ে ওঠেন এই বেতার শ্রোতা।
মানুষের জবান শুনি মানুষ নদী তো আল্লাহ আজিয়া দেখাইয়ে মজুল হোসেন আর বাসাঞ্চর দেখি বললাম রুকিয়া হাজার।
এতদিন ধরে প্রিয় সাংবাদিকদের কণ্ঠ শুনে আসছে, কিন্তু কোনোদিনও তাদের চোখে দেখিনি। বাসাঞ্চরে আজ মোয়াজ্জেম হোসেন শাকিলকে দেখার সৌভাগ্য হল। রোকেয়া হায়দার, সাবেরা বেগম তাদের এখনো দেখিনি। বাসাঞ্চরে ত্রাণ হিসেবে সবকিছু পেলেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রাপ্তির সুযোগ এখনো কম। সংবাদকে শরণার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ত্রাণ হিসেবে মূল্যায়ন করছেন বিশ্লেষকরা। রেডিও শ্রোতা সংগঠক ও উন্নয়ন কর্মী মোহাম্মদ আরিফুর রহমান বলেন,
যে মানুষটি সঠিক এবং যথাযথ গুজববিহীন তথ্য পায় সে কিন্তু অনেক শক্তিশালী, অর্থাৎ অনেক ধনী, তাকে ইনফো রিচ বলা হয়। আর যে কিন্তু সঠিক তথ্য পাচ্ছে না, যথাসময়ে পাচ্ছে না, অথবা মিথ্যা অথবা বানানো অথবা গুজব ভিত্তিক তথ্য, তাকে কিন্তু যে কোনো মানুষ কিন্তু আপনার ইজিলি তাকে কিন্তু আপনার মোটিভেট করতে পারে অথবা তাকে ভুল বোঝাতে পারে, এজন্য তাকে ইনফো পুয়র বলা হয়।
নানা দুর্যোগে সংকটে প্রত্যন্ত অঞ্চলে দায়িত্বশীল ভূমিকা রাখে বেতার। মানুষকে গুজব থেকে বাঁচাতে এবং তথ্যে ধনবান করতে রেডিওর ব্যবহার আরও বাড়ানো জরুরি বলে অভিমত বিশ্লেষকদের। রেডিও শ্রোতা সংগঠক ও উন্নয়ন কর্মী মোহাম্মদ আরিফুর রহমান বলেন,
আমি মনে করি যে ভাষাঞ্চলের যে রোহিঙ্গারা সেখানে বসবাস করছে তাদের কাছে সঠিক তথ্য পৌঁছানোর জন্য রেডিও একটি অন্যতম মাধ্যম। প্রত্যেকটি দুর্গম এলাকায় যেখানে অন্যান্য মিডিয়া এখনো পৌঁছেনি, রেডিও কিন্তু এখনো সেখানে আপনার সবচেয়ে বেশি মানুষ তথ্যের জন্য কিন্তু রেডিওর উপর নির্ভরশীল।
দেশ বিদেশের খবর, রোহিঙ্গার খবর, বাংলাদেশ রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পের রিপোর্ট, আর
যেখানে অন্যান্য গণমাধ্যম সহজেই পৌঁছাতে পারে না সেখানে সহজেই পৌঁছে যায় রেডিও। ভাষাঞ্চর আসার সময় সঙ্গে করে নিয়ে আসা এই রেডিওতেই খবর শুনছেন রোহিঙ্গারা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, ভাষাঞ্চর, চট্টগ্রাম।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
তুরস্কের আরো অনেক সাংবাদিকের মতো সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর প্রেসিডেন্ট এরদোয়ানের খড়গ সেখানকার রাজনৈতিক কার্টুনিস্ট বা ব্যঙ্গ চিত্রশিল্পীদের উপরেও গিয়ে পড়েছে। ভয়েস অফ আমেরিকা এই বিষয়টি পর্যালোচনা করে দেখছে যে কিভাবে তুরস্কের শীর্ষ ব্যঙ্গ চিত্রশিল্পীদের মধ্যে একজন এই চাপের মধ্যে নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন। পথেঘাটে কেউ ভাবতেই পারবে না যে তুনজায় আগুন তুরস্কে সংবাদপত্রের স্বাধীনতার লড়াইয়ে একজন সমুখ সারির যোদ্ধা। না, তিনি খবরের কাগজে কোনো কলাম লেখেন না, কোনো রাজনৈতিক গোষ্ঠীর নেতাও নন, টেলিভিশনের পর্দায়ও তাকে দেখা যায় না। তিনি বরঞ্চ ইস্তাম্বুলে তার ছোট্ট দপ্তরে টেবিলে বসে তার আঁকা ছবিকে কথা বলতে দেন। আগুন আসলে একজন রাজনৈতিক ব্যঙ্গচিত্রশিল্পী এবং লিম্যানের অন্যতম প্রতিষ্ঠাতা। লিম্যান হচ্ছে ব্যঙ্গ পত্রিকা যার প্রচ্ছদে রয়েছে এক ধরনের অশ্রদ্ধ ভাব, এক ধরনের নাশকতামূলক কৌতুক। এটি তুরস্কের অন্যতম জনপ্রিয় একটি সাপ্তাহিক পত্রিকা যা সরকারকে মৌমাছির মতো দংশন করেই মজা পায়। এই লিম্যান পত্রিকার প্রতিষ্ঠাতা তুনজায় আগুন এক সাক্ষাৎকারে বলেন, তিনি বলছেন, আমরা আসলে একদলীয় সরকারের অধীনেই রয়েছি এবং সরকার ক্রমশই কর্তৃত্ববাদী হয়ে উঠছে। আমরা দেখেছি সরকারি প্রতিষ্ঠানগুলো দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, আইন ও বিচার বিভাগ সহ কেউই সঠিকভাবে দায়িত্ব পালন করছে না, এমনকি সংবাদ মাধ্যমও এখন পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। এ প্রসঙ্গে জনস হপকিন্স ইউনিভার্সিটির স্কুল অফ অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর সহযোগী অধ্যাপক লিজল হিন্স এক সাক্ষাৎকারে বলেছেন, হিন্স বলছেন, লিম্যানের মতো রাজনৈতিক ব্যঙ্গাত্মক পত্রিকাগুলো বেশ মজার, তবে এতে বেশ কড়া দংশন রয়েছে গভীর সমালোচনা। এরদোয়ান অবশ্য এবং তার অনুসারীরা মনে করেন যে তিনি সব সমালোচনার ঊর্ধ্বে, তিনি ধরাছোঁয়ার বাইরে, তিনি যেন এমন এক আধ্যাত্মিক পুরুষ যাকে প্রশ্নই করা যায় না। ওই পত্রিকার সম্পাদকীয় কার্টুনিস্ট মুসা কাটো মনে করেন না যে এরদোয়ান সকল সমালোচনার ঊর্ধ্বে, তবে তাঁর শ্লেষাত্মক কার্টুনের কারণে প্রেসিডেন্ট দুবার কাটের বিরুদ্ধে মামলা করে ব্যর্থ হন। তবু এরদোয়ান ছাড়বার পাত্র নন। 2016 সালের ব্যর্থ অভ্যুত্থানের পর তুরস্কের সরকারি কৌঁসুলিরা কাট এবং তার সহকর্মী যারা জামহুরিয়াত পত্রিকায় কাজ করেন তাঁদেরও দোষী সাব্যস্ত করেন। অভিযোগ হচ্ছে তারা একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সদস্য না হয়েও ওই সংগঠনকে সাহায্য করেছেন। বিশ্বব্যাপী এ বিষয়ে প্রতিবাদ সত্ত্বেও এবং তার আপিল ব্যর্থ হওয়ায় কাটকে 2019 সালের এপ্রিল মাসে কারাগারে পাঠানো হয়। জামহুরিয়াত পত্রিকার আইনজীবী ফিকরেত এলকিস এক সাক্ষাৎকারে বলেন, তিনি বলছেন, যখন একজন ব্যঙ্গ চিত্রশিল্পীকে আপনি কারাগারে নিক্ষেপ করেন, কিংবা কার্টুন পত্রিকাকে শাস্তির হুমকি দেন? আসল যে জিনিসটার প্রতি হুমকি আসে তা হল দেশের সংবাদপত্রের স্বাধীনতা, এবং যারা এই স্বাধীনতা খর্ব করে তারা হচ্ছে সত্যিকারের অপরাধী। এডওয়ানের আমলে একজন কারাদণ্ড এড়াতে পেরেছেন, তবে 2016 সালের অভ্যুত্থানের প্রচেষ্টার কয়েকদিন পর তাঁর পত্রিকার একটি প্রচ্ছদ দেখে ক্ষুব্ধ কিছু বিশৃঙ্খল লোকজন লিম্যানের দপ্তর তছনছ করে। সামাজিক মাধ্যমের কিছু পোস্ট এই ক্ষোভে উস্কানি দেয়। লিম্যান পত্রিকার প্রতিষ্ঠাতা তুনকে আগুন বলছেন, আমরা প্রায়ই এ ধরনের আক্রমণের লক্ষ্য হয়ে থাকি। তুরস্কে এটাকে বলা হয় বেত্রাঘাত। এ ধরনের বিষয় আমাদের ক্ষেত্রে ঘটেছে, বলতে পারি কোন কার্টুনের জন্য কিংবা প্রচ্ছদের জন্য। একদিকে তো সেনাবাহিনীর টোপ রয়েছেই, অন্যদিকে এই সব টোপ হচ্ছে খুব ভালোভাবে আয়োজিত একেবারে নিয়ম মাফিক প্রচেষ্টা। আগুন এইসব ঝুঁকি সম্পর্কে অবগত রয়েছেন, তিনি আরো সতর্ক থাকেন। তিনি বলছেন, আমি যেসব বিষয় আগে থেকে অনুমান করতে পারি না কিংবা তার পরিণতিও আঁচ করতে পারি না, সেসব বিষয় নিয়ে আমি শঙ্কিত থাকি, কারণ হচ্ছে এখনকার এই পরিবেশ। তবে কোন রকম ভয় আগুনকে সরকারের বিরুদ্ধে কিছু বলা থেকে বিরত রাখতে পারে না, এবং প্রতি সপ্তাহে তিনি হুমকি প্রতিহত করেন। তিনি যেন এক যোদ্ধা যিনি পেন্সিল ধরেন অস্ত্রের মতো, আঁকেন তার শিল্পকর্ম এবং স্বাধীনভাবে মতামত প্রকাশের জন্য তার যুক্তি উপস্থাপন করেন। তুনজয় আগুন লিম্যান পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে কাজ করেই যাচ্ছেন এবং তুরস্কের অন্যান্য কার্টুনিস্ট এবং সাংবাদিকদের মতো যন্ত্রণার শিকার হয়েই রয়েছেন বরাবর।
আমাদের আজকের এই অনুষ্ঠানে সফিউল মাসুদ একটি রিপোর্ট তৈরি করেছেন, আসুন আমরা সফিউল আলম মাসুদের কাছ থেকে শুনি।
ফ্লোরিডার ট্যাম্পার রেমন্ড জেমস স্টেডিয়ামে রবিবার রাতটা ছিল সব ধরনের প্রত্যাশা ছাড়িয়ে যাওয়ার রাত। ইতিহাস রচনা করে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বার্ষিক ক্রীড়া উৎসব সুপারবোল 2021 চ্যাম্পিয়ন শিরোপা জিতে নিল ট্যাম্পা বে বুকানিয়াররা। ক্যানসাস সিটি শেফসকে 31 নয় ব্যবধানে হারিয়ে বুকস দ্বিতীয়বারের মতো সুপারবোল চ্যাম্পিয়ন তকমা গায়ে মাখলেন। সেই সাথে সুপারবোল ইতিহাসে বুকানিয়াররাই হোম স্টেডিয়ামে ফাইনাল জেতা প্রথম দল। এছাড়া কোয়ার্টারব্যাক টম ব্রাডি এনএফএল ইতিহাসের প্রথম খেলোয়াড় যিনি ক্যারিয়ারে 7টি সুপারবোল চ্যাম্পিয়ন জেতার রেকর্ড গড়লেন। জাতীয় ফুটবল লীগ এনএফএল এর আয়োজনে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ঠিক 6:30 ট্যাম্পা বে বুকানিয়ারের মুখোমুখি হয়েছিল ক্যানসাস সিটি শেফস। নজিরবিহীন নিরাপত্তা আর চরম স্বাস্থ্য সতর্কতার মধ্যে অনুষ্ঠিত হয়েছে এবারের 55তম এই সুপারবোল আসর। এই দিনটিতে আমেরিকার ঘরে ঘরে চলে উৎসবের আমেজ। খাবার আর পানীয় নিয়ে লোকজনকে ঠায় টিভির সামনে বসে থাকতে দেখা যায়। খেলা শুরু হওয়ার বেশ আগে থেকেই সড়ক জনপদ লোক চলাচল শূন্য হয়ে পড়ে। এবার সুপারবোল আসরে বিরতিতে পারফর্ম করেন ক্যানাডিয়ান গায়ক দ্য উইকেন্ড। এটি আমেরিকার সবচেয়ে জনপ্রিয় খেলা। এটাকে ফুটবল বলা হলেও আসলে খেলা হয় হাত দিয়ে, শুধু শুরুতে ক্লিক করে এর সূচনা করা হয়। করোনা মহামারী ও নিরাপত্তার কারণে এবার 50,000-এরও অধিক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে সীমিত সংখ্যক অর্থাৎ মাত্র 25,000 দর্শক মাঠে উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের সুপারবোল হচ্ছে এমন একটি ইভেন্ট যেটা সবচেয়ে বেশি সংখ্যক দর্শক টেলিভিশনে উপভোগ করে থাকেন। এজন্য সুপারবোলের বিজ্ঞাপন স্লটের দামও থাকে আকাশ ছোঁয়া। যুক্তরাষ্ট্রের সব বড় বড় কোম্পানি স্লটগুলি বহু আগেই কিনে নেয়। এবারও 30 সেকেন্ডের স্লট $5.5 মিলিয়ন করে বিক্রি হয়েছে। আর বিজ্ঞাপনের তালিকা রয়েছে আমেরিকার জায়ান্ট সব কোম্পানি, যেমন বিখ্যাত বিয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাডওয়াইজার, কোমল পানীয় পেপসি, গুড়া সাবান টাইড ইত্যাদি। সুপারবোল 2021 হোস্ট ছিল সিবিএস টেলিভিশন নেটওয়ার্ক। এই সুপারবোল ঘিরে নেওয়া হয়েছিল সর্বোচ্চ কঠোর নিরাপত্তা। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের 500 নিজস্ব নিরাপত্তা বাহিনী ছাড়াও ট্যাম্পা পুলিশ, হিলস বিউরো, কাউন্টি শেরিফ, এসবিআই ও এনএফএল এর নিজস্ব নিরাপত্তা বাহিনী নিয়োজিত ছিল। হোমল্যান্ড সিকিউরিটি সুপারবোলকে বাইরের সন্ত্রাসী গোষ্ঠী ছাড়াও অভ্যন্তরীণ উগ্রবাদীরাও এবারে টার্গেটে পরিণত করতে পারে এমন আশঙ্কা থেকে গ্রহণ করেছিল কয়েক স্তরের নিরাপত্তা বলয়।
দ্য বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তী দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের রিভারসাইড কাউন্টিতে একটি টিকাদান অনুষ্ঠান চলাকালীন কয়েকশো অভিবাসী আমেরিকান খামারকর্মী প্রথমবার কোভিড নাইন্টিনের টিকা নেওয়ার জন্য কোভিড ১৯ টিকা নেওয়ার জন্য সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা মারিয়ামা ডায়ালো তার এক প্রতিবেদনে জানাচ্ছেন যে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে অবস্থিত ক্যালিফোর্নিয়া রাজ্যের টিউডার রাঞ্চ সংস্থার কৃষি ক্ষেত্রে উৎপাদনের কাজ থেকে শ্রমিকরা প্রথমবারের মতো কিছুটা সময় বিরতি নিয়েছিলেন। নির্বাহী পরিচালক জর্জ টিউডার বলেন, সারা দেশ জুড়ে খামার অর্থাৎ কৃষিক্ষেত্রে কাজ করছেন এরকম শ্রমিক অথবা কৃষকদের শরীর সুস্থ রাখা কিন্তু খুবই প্রয়োজনীয়। টিউডার রাঞ্চ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জ টিউডার বলেন,
I think it's evident. You look in your refrigerator, you go to the grocery store, everybody needs food and it comes from someplace and it comes from these fields and it comes from these people's hard work.
আমি মনে করি এটা খুবই পরিষ্কার যে প্রত্যেকেরই খাবার দরকার। আপনি আপনার বাড়ির ফ্রিজটি খুলুন অথবা আপনি মুদির দোকানে যান, এইসব খাবার কোথা থেকে আসে? এগুলি খামার অথবা কৃষকদের জমিগুলি থেকেই আসে এবং এগুলি তাদের কঠোর পরিশ্রমের ফল।
রিভারসাইড কাউন্টি জনস্বাস্থ্য পরিচালক কিম্বার্লি সরুওয়াতারির কথায় কিন্তু সেই একই অনুভূতি প্রতিধ্বনিত হয়েছে।
We know that this is an essential workforce. We know that they are critical to the food supply chain across the country. So we want to make sure that they're protected.
আমরা জানি যে কৃষি ক্ষেত্রে কাজ করছেন এরকম শ্রমিকেরা অথবা কৃষকরা একটি প্রয়োজনীয় কর্মশক্তি এবং তার সারা দেশ জুড়ে খাদ্য সরবরাহের জন্য অপরিহার্য। তাই আমরা নিশ্চিত করতে চাই যে তারা সুরক্ষিত রয়েছে।
কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন এরকম একটি সংস্থা হল ট্রেনিং অকুপেশনাল ডেভেলপমেন্ট এডুকেটিং কমিউনিটিস অথবা টোডেক। এই সংস্থার নির্বাহী পরিচালক লুজ গাল্লেগোস বলেন,
We knew as an organization that it was going to be very difficult for our community to get a vaccine because they continue hearing myths. So we started 3 months ago with our community education, going to the fields, talking to the workers, letting them know what the vaccine was.
কোভিড ১৯ ভ্যাকসিনের ঝুঁকি সম্পর্কে মিথ অথবা পুরনো বিশ্বাস ছড়িয়ে দেওয়া এই টিকা প্রচেষ্টায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, আমরা একটি সংস্থা হিসেবে জানতাম যে আমাদের সম্প্রদায়ের পক্ষে এই টিকাদান কর্মসূচি খুবই কঠিন হবে, কারণ আমাদের সম্প্রদায়ের মানুষ লোকমুখে টিকা সম্পর্কে পুরনো বিশ্বাসগুলি শুনছে এবং বিশ্বাস করছে। সুতরাং আমরা 3 মাস আগে মাঠে মাঠে গিয়ে আমাদের সম্প্রদায়ের মানুষদের শিক্ষা দিয়েছিলাম, শ্রমিকদের সাথে কথা বলে তাদের ভ্যাকসিনটি সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছিলাম। খামার শ্রমিক এসেকুল হার্নান্ডেজ বলেন,
Something like that, you know, like somebody cares, no, no, sometimes you feel like, oh, nobody cares about me, but now we demonstrate somebody cares about the farmers, and it's nice.
আগে ভাবতেন যে তার স্বাস্থ্য নিয়ে কেউ মাথা ঘামায় না, কিন্তু তার মতো কৃষকদেরকে এই টিকাদানের প্রচেষ্টা তার এই ধারণাকে কিন্তু একেবারেই বদলে দিয়েছে। তিনি বলেন, এই টিকা পেয়ে তিনি খুবই খুশি এবং তার খুব ভালো লাগছে। তিনি আরো বলেন যে,
That's fantastic, you know, some people give free, some people don't like, you say maybe, you know, something happen, but I'm not, I'll be free, I'm okay.
কিছু কিছু লোক ভয় পাচ্ছেন যে টিকা নিয়ে যদি আরো কিছু খারাপ হয় তাই তারা একটিকে পছন্দ করছে না, তবে ভয় পাবেন না, আমি ভয় পাইনি এবং আমি কিন্তু ঠিক আছি। সরকারি রাষ্ট্রীয় তথ্য অনুযায়ী বুধবার অবধি ক্যালিফোর্নিয়াতে 31 লক্ষেরও বেশি মানুষ কোভিড ১৯ আক্রান্ত হয়েছেন। এর ফলে কমপক্ষে 38,000 মারা গেছেন, যা আগের দিন থেকে প্রায় 2% বেশি।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.